আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই এবং আজকের ক্লাস আমরা শুরু করি। এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে জানব, তার পরিচয় জানব। সো তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান ঈশ্বর। তাই আসুন আমরা সৃষ্টিকর্তাকে, ঈশ্বরকে প্রণিপাত করি একটা ছোট্ট কোরাস গানের মধ্যে দিয়ে। আসুন আমরা গান করি, তারপরে আমরা আমাদের নির্ধারিত পাঠের মধ্যে আমরা যাব।
ঈশ্বর আমরা প্রণিপাত করি, প্রণত হই। ঈশ্বর আমরা প্রণিপাত করি, প্রণত হই। আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু পাতি, আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু পাতি। কেননা তিনি আমাদের ঈশ্বর, কেননা তিনি আমাদের ঈশ্বর। ঈশ্বর আমরা প্রণিপাত করি, প্রণত হই। আমরা তাহার চরণীর প্রজা, ও তাহার হস্তের মেষ। আমরা তাহার চরণীর প্রজা, ও তাহার হস্তের মেষ। কেননা তিনি আমাদের ঈশ্বর, কেননা তিনি আমাদের ঈশ্বর। ঈশ্বর আমরা প্রণিপাত করি, প্রণত হই।
আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই। আমাদের ভাই ডেভিড আনসারি, উনি প্রার্থনা করবে এবং এই প্রার্থনার পরে আমরা আমাদের পাঠ শুরু করব। আসুন আমরা প্রার্থনা করি।
আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি, কেননা সুবিশ্রামের পরে গত রাত্রে তুমি আমাদেরকে আবার সুন্দরভাবে তোমার মহিমা দেখতে সুযোগ দিয়েছ। সেজন্য আমরা তোমার গৌরব করি প্রভু। এই সময় আবার আমরা তোমার কাছে সমর্পিত হই, যেন আমরা তোমার গৌরবার্থে আমাদের জীবন পরিচালিত করতে পারি। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। এই সময় আমরা যে বাক্য নিয়ে, তোমার বাক্য নিয়ে আলোচনা করবো, সেটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি। পাস্টার টমাস রয়কে তোমার আশীর্বাদ দান করো, যে সে যেন তোমার হয়ে তার জীবাগ্র থেকে তুমি যেন তাকে পরিচালনা দান করো প্রভু। আর যারা এই বাক্য শুনবে তাদেরকে তুমি আশীর্বাদ করো, যেন তারা হৃদয়ে বুঝতে পারে এবং তোমার পথে তারা চলতে পারে এবং সে সিদ্ধান্ত তারা নিতে পারে, সে তাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমাদের এই পাঠের শেষ পর্যন্ত থাকো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। যিশুর নামে এই প্রার্থনা চাই,
আমেন। আজকে আমরা একটা বিশেষ পাঠ নিয়ে কথা বলবো, আর সেই পাঠ আমাদের প্রত্যেকের জন্য জরুরি এবং জানা দরকার, যে ঈশ্বরের আমরা উপাসনা করি, যে প্রভু যীশু খ্রিস্টের আমরা উপাসনা করি, তার পরিচয়, তার ক্ষমতা, তার মহিমা এবং তার যোগ্যতা সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে আমরা তার উপাসনা করতে গিয়ে হয়তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন সন্দেহের মধ্যে আমরা চলে যেতে পারি। সুতরাং এই পাঠ যদি আমরা শুনি, তাহলে সেই সকল সন্দেহ থেকে আমাদের জীবনকে আমরা দূরে সরিয়ে রাখতে পারব এবং সন্দেহ থেকে আমরা রক্ষা পাব। সুতরাং আসুন আমরা দেখি যে আজকে পাঠে আমাদের কি বলা হচ্ছে। যে পাঠটি আমরা আলোচনা করব, আর সেই পাঠটি হল ঈশ্বর তার নামের মধ্যে দিয়ে কিভাবে নিজ চরিত্র প্রকাশ করেন। সো ঈশ্বর তার নামের মধ্যে দিয়ে, আমরা জানি ঈশ্বরের অনেক নাম আছে, একটা দুইটা না, অনেক নাম রয়েছে। সুতরাং সেই সমস্ত নামগুলো মধ্যে তার চরিত্র নিহিত আছে, তার ক্ষমতা নিহিত আছে, তার প্রতাপ মহিমা সেই নামগুলোর মধ্যে রয়েছে। সুতরাং সেই নামগুলো বা সেই অর্থগুলো বাইবেলের বিভিন্ন পদের মধ্যে বর্ণিত রয়েছে। আর ঈশ্বরকে উপলব্ধি করার চাবিকাঠি বা ঈশ্বরকে উপলব্ধি করার যে তথ্য, সেগুলো সেই বাইবেলের পদগুলোর মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। ঈশ্বরের নাম হল তার ব্যক্তিগত পরিচয়। সুতরাং একটি নাম দিয়ে আমরা ঈশ্বরের ব্যক্তিগত পরিচয়টা আমরা উদ্ঘাটন করতে পারি না, কারণ তার অনেকগুলো নাম আছে। তার নামের মধ্যে লোকদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক সুষ্ঠুভাবে প্রকাশিত আছে যে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক কি। ঈশ্বর তার নাম প্রকাশ করেছেন যেন সেই নামগুলো দিয়ে মানুষ বুঝতে পারে যে মানুষের সাথে, অর্থাৎ তার সৃষ্টির সাথে ঈশ্বরের, অর্থাৎ স্রষ্টার কি সম্পর্ক। তিনি তার নাম প্রকাশের মাধ্যমে মানবজাতির সঙ্গে যে ব্যবধান আছে সেটাও তিনি তার নামের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, যে ঈশ্বরের সাথে মানুষের তো একটা ব্যবধান আছে। কারণ সৃষ্টিকর্তা একজন কুমোর, আর কুমোরের নির্মিত একটি পাত্র অবশ্যই ব্যবধান আছে। কারণ কুমোর সে তার মনের মাধুরী মিশিয়ে, মনের ইচ্ছা, মনের চিন্তা সে অনুযায়ী তার সৃষ্টি বা তিনি যা কিছু সৃষ্টি করেন তার মধ্যে তার চিন্তাধারাটা প্রকাশিত হয়। সো কিন্তু যা তিনি সৃষ্টি করেন সেই সৃষ্টির সাথে এবং সেই কুমোরের সাথে বা ওই মাটির তৈরি পাত্রের স্রষ্টা যিনি, তার সাথে ব্যবধান আছে। আর এই ঈশ্বরের নামের মধ্যে আমাদের সাথে, মানুষের সাথে যে সম্পর্কের ব্যবধান আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। সো ঈশ্বরের চরিত্রের যথার্থতা সেই নামগুলোর মধ্যে প্রকাশিত হয়েছে। যেমন নামগুলোর মধ্যে ঈশ্বরের ভালোবাসা, তার ক্ষমতা, তার আধিপত্য, তার পবিত্রতা, আরো অনেকগুলো বিষয় আছে যেটা প্রকাশিত হয়েছে। আবার আছে ঈশ্বরের নাম এত মহান, এত মহৎ যে সেগুলা অযথা আমরা ব্যবহার করতে পারি না। যেমন বাইবেলের মধ্যে দশাজ্ঞা যদি আমরা পড়ি, সেখানে তৃতীয় আজ্ঞার মধ্যে লেখা আছে অনর্থক ঈশ্বরের নাম লইও না। ঈশ্বরের নাম যেন আমরা অযথা না নেই। অনেকে অনেক সময় যেমন এখানে লেখা, মানে আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র বাইবেলে বাধা নিষেধ আরোপ করা হয়েছে ঈশ্বরের নামে শপথ করা। অনেক সময় অনেকে ঈশ্বরের নামে শপথ করে, কিন্তু এটা আসলে ঈশ্বর চান না বা বাইবেলেও চায় না যে ঈশ্বরের নামে কেউ শপথ করুক। কারণ বাইবেল লেখা আছে কোন স্বর্গের বা পৃথিবীর কারো নামে তোমরা শপথ করিও না। সো স্বর্গ বা পৃথিবী কোনো কিছুর নামে, অনেক সময় অনেকে এটা বলে ফর গড সেক, ঈশ্বরের নামে আমি দিব্যি করছি, ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি। আর যত্রতত্র আমরা অনেক সময় বলে থাকি ও মাই গড, এই কথাটা, এগুলো মানে ঈশ্বরের ইচ্ছা না বা ঈশ্বরের নামের অপমান করা হয়। এবং ঈশ্বরের যে বিধান আছে দশাজ্ঞা, সেখানেও এটা লেখা আছে যে আমরা যত্রতত্র যে কোনো অবস্থায় আমরা ঈশ্বরের নামটা নিয়ে শপথ করি, যে ঈশ্বরের নাম আমরা যেন অনর্থক না নেই, সেটাও শপথ করা, মানে সে বিষয় বর্ণিত রয়েছে। এবং নূতন নিয়মে যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের নামটাও প্রকাশিত হয়েছে। যেমন যীশুকে বাক্য হিসাবে ব্যবহার করা হয়েছে এবং যীশু নিজেও তিনি ঈশ্বরের নাম প্রকাশ করেছেন। এবং ঈশ্বরের নাম সেই প্রতিজ্ঞা যে তিনি তার লোকদের সঙ্গে বাস করবেন। সো একদিকে আছে ঈশ্বর তার লোকদের সাথে বাস করবেন এবং বাইবেলে সেটা বর্ণিত রয়েছে। সো ঈশ্বরের নাম, ঈশ্বরের নাম যে কত ভয়াবহ, ঈশ্বরের নাম যে কত মহান, মহৎ, সেটা আমরা যদি, ঈশ্বরের নাম অনেকগুলো নাম আছে, যদি আমরা একটা নাম দেখি যেমন ইনকর্পোরিয়াল। ইনকর্পোরিয়াল বলতে অর্থাৎ ঈশ্বরের কোনো মানুষের মতো দৈহিক বা ফিজিক্যাল বডি নাই, ঈশ্বরের কোনো দৈহিক বা ফিজিক্যাল বডি নাই। এবং সেটা দিয়া তারপরে তিনি স্রষ্টা, তিনি ক্রিয়েটর, তিনি স্রষ্টা, তারপরে তিনি এক, ওয়ান, ওয়াননেস, ঈশ্বরের ঈশ্বর তিনি একজন, সেই জন্য সেখানে আর কেউ নাম নাই। সুতরাং সেই ওয়াননেসটার মধ্য দিয়ে আমরা দ্বিতীয় বিবরণ যদি আমরা দেখি সেখানে মধ্যে আমরা স্পষ্ট ছয় অধ্যায় চার পদের মধ্যে যে ঈশ্বর মাত্র একজন আছেন, এবং যিশাইয়া 43 অধ্যায় 10 পদের মধ্যেও লেখা আছে ঈশ্বরের এক। এবং ঈশ্বরের নামের যেমন তিনি ইনকম্প্রিহেন্সিবল, ইনকম্প্রিহেন্সিবল মানে আমাদের চিন্তা ধারণার অতীত, আমাদের যে লিমিটেশন আছে, আমাদের চিন্তার যে লিমিটেশন আছে সেটার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে পুরোপুরিভাবে জানতে পারি না। আসলে তার ক্ষমতা, তার প্রভাব, তার সম্মান বা যে কতটুকু সেটা আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে আমরা জানতে পারি না, সেই জন্য ইনকম্প্রিহেন্সিভ বলা হয়েছে। ইনকম্প্রিহেন্সিবল মানে আমাদের বোধের বাহিরে, আমাদের বোধগম্য নয়। তারপরে যেমন আছে যে ট্রান্সেন্ডেন্ট, ট্রান্সেন্ডেন্ট একটা ঈশ্বরের একটা নাম আছে, আর সেটা হচ্ছে যে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডেরও অতীত, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত তাকে ধারণ করতে পারে না। সো বিশ্ব ব্রহ্মাণ্ডকে, বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত তাকে ধারণ করতে পারে না। তারপরে যেমন আর একটা ঈশ্বরের নাম আছে যেমন ইমানেন্ট, ইমানেন্ট যেমন চিরকাল ধরে ঈশ্বরের নাম বিশ্বব্যাপী বিরাজমান, বিশ্বব্যাপী বিশ্বের বাহিরে সমস্ত জায়গায় বিরাজমান। তারপরে আছে ইমিউটেবল, ইমিউটেবল মানে ঈশ্বর অপরিবর্তনশীল, ইমিউটেবল তাকে তিনি যখন তখন পরিবর্তন হন না। আমরা আমাদের চিন্তা, আমরা মানুষ পরিবর্তনশীল, আমরা আজকে একরকম আছি কালকে আর এক রকম হয়ে যায়, আমাদের চরিত্র, আমাদের স্বভাব আচরণ আমরা পরিবর্তন করি, সবসময় একই রকম ধারণ করি না, কিন্তু ঈশ্বরের মধ্যে সেটা নাই। তারপরে ইটার্নাল, তিনি অনন্ত, এটার সাথে কোনো তুলনা, এটা মানুষের সাথে একটা বিরাট পার্থক্য, তিনি ইটার্নাল, ঈশ্বরের আরেকটা নাম হচ্ছে তিনি ইটার্নাল। তারপর ঈশ্বরের নাম অমনিপ্রেজেন্ট, তিনি একসাথে সর্বস্থানে বিরাজিত, এটা মানুষের সাথে তুলনা করা যায় না, তিনি অমনি প্রেজেন্ট। তারপরে আছে তিনি অমনিপোটেন্ট, তিনি তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন, সবকিছু করতে পারেন, অমনিপোটেন্ট গড। ঈশ্বরের আরেকটা নাম হচ্ছে অমনিপোটেন্ট এবং আরেকটা নাম হচ্ছে অমনিসিয়েন্ট, অমনিসিয়েন্ট মানে তিনি সর্বদর্শী, সর্বজ্ঞ, অর্থাৎ সর্বদর্শী বলতে ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু তিনি দেখতে পান, তিনি সর্বজ্ঞানী বা সর্ববিষয় তিনি জানেন, দ্যাট মিন্স নোস এভরিথিং, সবকিছু তিনি জানেন। সুতরাং এই যে নামগুলো আছে, তারপরে মরালি পারফেক্ট, ঈশ্বর আর একটা চরিত্রের চারিত্রিক নাম হচ্ছে মরালি পারফেক্ট। আমরা ইমোরাল হতে পারি, কিন্তু ঈশ্বর সবসময় নীতিগতভাবে পারফেক্ট, আমরা ইমপারফেক্ট হই। সো ঈশ্বরের এই যে নামগুলো আমি পড়লাম বা বললাম, এই নামগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ঈশ্বরের নামের মধ্যে দিয়া কিভাবে তার ক্ষমতা, তার শক্তি, মানুষের সাথে তার সম্পর্ক এবং মানুষের সাথে ঈশ্বরের ব্যবধান, এই দুটোই আমরা দেখতে পাই। যেমন অমনিপ্রেজেন্ট বললে মানুষের সাথে ব্যবধান, যে ঈশ্বর একসঙ্গে সর্বস্থানে থাকতে পারেন, অমনিসিয়েন্ট তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, তিনি 50 বছর পরে কি হবে আর 50 বছর অতীতে কি হবে সেটা মানুষ ইতিহাসে জানেন, কিন্তু মানুষ বলতে পারে না যে আগামীকাল কি হবে, আগামী সপ্তাহে কি হবে, বাট ঈশ্বর জানেন,
সর্বজ্ঞানে
তিনি সর্বদর্শী, তিনি সবকিছু দেখতে পান, আমাদের সামনে কি আছে না আছে সবকিছু দেখতে পান। সুতরাং আমরা ঈশ্বরের এই চরিত্রটা আমরা দেখতে পাই যে তিনি সর্বদর্শী বা তিনি সবকিছু জানেন। এবং বাইবেলের মধ্যে আমরা যদি প্রথম সমুয়েল 16 অধ্যায় 7 পদ দেখি এবং যিশাইয়া 41 অধ্যায় 22 থেকে 23 পদ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ঈশ্বর সবকিছু জানেন। যেমন একটা ছোট দৃষ্টান্ত, সমুয়েল যখন দাউদকে অভিষেক করতে গেলেন তখন সমুয়েল সে বাহ্যিক চেহারা দেখে, হ্যাঁ বাহ্যিক চেহারা দেখে তিনি বিচার করতে শুরু করলেন যে এই বুঝি সেই লোক। আর ঈশ্বর কি বললেন, আমরা যদি প্রথম সামুয়েল 16:7 দেখি সেখানে লেখা আছে যে ঈশ্বর তিনি কায়িকের দিকে বা বাহ্যিক দৃষ্টিপাত করেন না, কিন্তু তিনি অন্তর দেখেন, তিনি প্রত্যেকের অন্তর দেখেন। এখানেই হচ্ছে পার্থক্য মানুষের সাথে। আমরা তো বাহ্যিক দিক দিয়ে আমরা বিচার করি, কিন্তু ঈশ্বর তো বাহ্যিক দিক দিয়ে বিচার করেন না। এবং যিশাইয়ের মধ্যেও একই কথা আছে যে তিনি 500 বছর আগে, 5000 বছর আগে, 2000 বছর আগে মনুষ্যপুত্রের আগমন হবে সেটা তিনি আদিপুস্তক 3:15 মধ্যে প্রকাশ করেছেন যে 5000 বছর পরে বা 6000 বছর পরে প্রভু যীশু খ্রিস্টের আগমন হবে তিনি প্রকাশ করেছেন। তিনি এত সর্বদর্শী এবং সর্বজ্ঞানী এবং সবকিছু জানেন, সবকিছু করতে পারেন, সুতরাং তার নামের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আছে। আরো কিছু বাইবেল পদ যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো ঈশ্বরের আরো কতগুলা চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো আমরা গীত সংহিতার 86:15 আমরা দেখি।
কিন্তু হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়ায়ু সত্যে মহান।
সো ঈশ্বর স্নেহশীল, কৃপাময়, ক্রোধে ধীর, দয়ায় ও সত্যে মহান, এই স্বভাবগুলো, এই চরিত্রগুলোও কিন্তু মানুষের মধ্যে বিরল। এটা পুরা এগুলো দেখা যাবে না, মানুষ রক্ত মাংসের মানুষ, তাদের মধ্যে হয়তো কৃপা আসতে পারে কিন্তু কতক্ষণ সেই কৃপা থাকে, হয়তো স্বার্থ শেষ হয়ে গেলে কৃপা থাকে না। তারপরে ক্রোধে ধীর, দয়াতে ও সত্যে মহান, মানুষের মধ্যে সত্য নাই, ধার্মিকতা নাই। কারণ সেই জন্য রোমীয় পুস্তক 3:3 যদি আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাবো যে ধার্মিক কেহ নাই, একজনও নাই। সেজন্য শুধুমাত্র ঈশ্বর তিনি সত্যবাদী, তিনি সত্য। যীশু খ্রিস্ট যখন 14:6 মধ্যে বলেছেন আমি পথ সত্য জীবন, কারণ ঈশ্বরের সেই চরিত্র, ঈশ্বরের হুবহু প্রকাশ প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে প্রকাশিত হল, যেটা যখন 1:1 আমরা দেখি আদিতে বাক্য ছিল এবং সেই বাক্য ঈশ্বর, এবং সেই বাক্য নিজে ঈশ্বর ছিলেন, এবং সেই বাক্য 14:4 মধ্যে আছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া আমাদের মধ্যে বাস করলেন। অর্থাৎ ঈশ্বর স্বয়ং তিনি তার সমস্ত বৈশিষ্ট্যগুলো তিনি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে মানুষের মাঝে প্রকাশ করলেন, কিন্তু সব বৈশিষ্ট্যগুলো আমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু যে বৈশিষ্ট্যগুলো মানুষের প্রয়োজন সেগুলো তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। এবং গীত সংহিতা 100:3 মধ্যে লেখা রয়েছে,
তোমরা জানিও সদা প্রভুই ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরা নির্মেষ।
সদাপ্রভু ঈশ্বর, এখানে আর একটা ক্ষমতা আমরা দেখতেছি যে তিনি আমাদিগকে নির্মাণ করেছেন এবং আমরা তার। কুমোর যখন কোন পাত্র তৈরি করে সেই পাত্রগুলো কি
তার
নিজে, কারণ সে সেগুলো তৈরি করেছে। সো ঈশ্বর যখন আমাদের নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন, আমরা ঈশ্বরের হাতের তৈরি এবং আমরা তার। ঈশ্বর আমাদের তৈরি করেছেন, আমরা তারই প্রজা, আমরা তাহারই প্রজা এবং চরানির মেষ। ঈশ্বর আমাদের চরান। আমরা যদি গীত সংহিতা 23 দেখি আর সেখানে আমরা সেই চরানি বিষয়টা আমরা দেখতে পাই, যা গীত সংহিতা 23, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চরান। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর আমাদেরকে কোথায় চরাবেন, বিশ্রাম জলের ধারে ধারে, বিশ্রাম যেখানে জল শান্ত, যেটা শ্রোতাল নয়, মেষকে ভাসিয়ে নেমে যাবে না, খরস্রোতা নয়, কিন্তু শান্ত জল, মানে স্টিল, স্টিল ওয়াটার, মানে স্টিল ওয়াটার, দ্যাট মিন্স সেই ওয়াটারের মধ্যে, সেই পানিতে, সেই জায়গায় কোনো স্রোত নাই, স্রোতবিহীন। স্রোত হইলে তো তার প্রজারা কি হয়ে যেতে পারে, ভেসে যেতে পারে, যদি পানিতে পড়ে যায় তাহলে তাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। আর ঈশ্বর চান না, তিনি সেইভাবেই আমাদেরকে চরান। অর্থাৎ আমাদের জীবনে প্রচন্ড রকম যে বিপদ আসবে সেই বিপদ তিনি চান না, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। গীত সংহিতা 23 মধ্যেই সেই কথা আমরা যদি পড়ি কারণ সেখানে লেখা রয়েছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। সো ঈশ্বরের প্রজাদেরকে তিনি এইভাবে চড়ান, এইভাবে রক্ষণাবেক্ষণ করেন। এবং আদিপুস্তক এক অধ্যায় এক পদের মধ্যে আমরা যেটা দেখতে পাই,
আদিতে ঈশ্বর আকাশমন্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন।
সো এটা একটা সাধারণ পদ, কিন্তু এটার মধ্যে দিয়ে যে অন্তর্নিহিত বিষয় আছে যে আমরা কোথায় আছি, ঈশ্বরের সৃষ্ট পৃথিবীতে না, অর্থাৎ মানুষ যেন সুন্দরভাবে সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যে এই পৃথিবীতে বাস করতে পারে, সেই জন্য তিনি বায়ুবীয় অর্থাৎ আবহাওয়া এবং প্রয়োজনীয় খাদ্য মাটি পরিবেশ পরিস্থিতি তিনি এমনভাবে সৃষ্টি করেছেন পৃথিবী আকাশমণ্ডল যেন মানুষের বাসযোগ্য হয়, মানুষ যেন সেখানে বাস করতে পারে। এবং তারপরে তিনি সেটা আগে সৃষ্টি করলেন, তারপরে এক অধ্যায় ২৭ পদে রয়েছে,
পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাকে সৃষ্টি করিলেন।
সো এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর প্রথমে মানুষের বাসযোগ্য স্থান প্রস্তুত করলেন, তারপরে তিনি কি করলেন, মানুষ সৃষ্টি করলেন আপনার প্রতিমূর্তিতে, অর্থাৎ ঈশ্বরের যে স্বভাব ঈশ্বরের যে চরিত্র সেগুলো তিনি আমাদেরকে দিলেন, ল্যাভিশড অন আস, আমাদেরকে দান করলেন, দিয়া দিলেন বিনামূল্যে অকাতরে, তিনি আমাদের দিয়া দিলেন যেগুলো আমাদের দরকার, যেগুলো আমাদের দরকার না, আমার আমাকে পৃথিবীর সারা জায়গায় একসঙ্গে থাকা দরকার নাই, আমি যখন বাংলাদেশে আছি বাংলাদেশে আছি, আমি যখন পার্বতীপুরে আছি পার্বতীপুরে আছি, আমি যখন যশোরে আছি তখন আমি যশোরে আছি, আমার একসাথে বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্টে একসাথে থাকার কোনো প্রয়োজন নাই, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যেখানে যাব সেখানে আমার উপস্থিতি আছে, কিন্তু ঈশ্বরের উপস্থিতি সর্বস্থান সর্বব্যাপী। তারপরে যেমন কলসীয় এক অধ্যায় ১৬ পদের মধ্যে লেখা রয়েছে, এক অধ্যায় ১৬ পদ,
স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্টি হইয়াছে।
সো আমরা এখানে কি সাংঘাতিক একটা পদ দেখতে পাই যে দৃশ্য অদৃশ্য সিংহাসন প্রভুত্ব কর্তৃত্ব আধিপত্য সমস্ত কিছু তার
নিমিত্তে,
তার নিমিত্তে তিনি সবকিছু করেছেন তার জন্য, এবং মানুষ যেন তাকে উপাসনা করে তার নামে, মানুষ যেন বুঝতে পারে যে আমরা কার সন্তান, কার চরানির প্রজা, আমরা কার চরানির প্রজা সেটা যেন মানুষ বুঝতে পারে। এবং গীতসংহিতা ৯৩ অধ্যায় ১ পদের মধ্যে আমরা দেখতে পাই,
সদাপ্রভু রাজত্ব করেন তিনি মহিমাতে সজ্জিত, সদাপ্রভু সজ্জিত তিনি পরাক্রমে বদ্ধকটি, আর জগৎ ও অটল তাহা বিচলিত হইবে না।
হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাই যে সদাপ্রভু রাজত্ব করেন, অর্থাৎ সমস্ত পৃথিবী তারই সৃষ্ট, এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী তো বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ, কিন্তু শুধু পৃথিবী না, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনি গ্যালাক্সি আফটার গ্যালাক্সিস, সমস্ত গ্যালাক্সিস তিনি কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন, যেন কারোর সাথে কারো কোনো সংঘর্ষ না হয়। আমরা এ পর্যন্ত বা অতীতের ইতিহাসে আমরা কখনো দেখি নাই যে ঈশ্বরের সৃষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোন সংঘর্ষ হয়েছে, কোন গ্রহ বা নক্ষত্রের মধ্যে কোন রকম সংঘর্ষ হয়েছে, ঈশ্বর এমন ভাবে তিনি সৃষ্টি করেছেন, এবং এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো কত হাজার হাজার লক্ষ মাইল স্পিডে এরা গমনাগমন করছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, যে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমরা চিন্তা করতে পারি না, আমাদের চিন্তার অতীত, আমাদের বোধশক্তির অতীত, অর্থাৎ ঈশ্বরের যে জ্ঞান, ঈশ্বরের যে চিন্তা শক্তি, সেটা আমাদের আমাদেরকে অতদূর দেওয়া হয় না, সেই জন্য ঈশ্বরকে বলা হয় ইনকম্প্রিহেন্সিবল, ইনকম্প্রিহেন্সিবল অর্থাৎ বোধের অতীত, বোধের অতীত,
ঈশ্বর যে ইনকম্প্রিহেন্সিবল, অর্থাৎ তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সে সম্পর্কে আমরা আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে আমরা চিন্তা করতে পারি না। কিন্তু ঈশ্বর কি করেন, সমস্ত কিছু তিনি কি করেন, রাজত্ব করেন, নিয়ন্ত্রণ করেন, এবং আর জগৎ অটল, তাহা বিচলিত হইবে না, কোনো কিছুই বিচলিত হইবে না, এভরিথিং, সব কিছু কি
অ্যালাইন্ড,
একেবারে তিনি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, একটা কিছুও সেখানে কোনো বিশৃঙ্খল হবে না, সমস্ত কিছু তিনি ডিসিপ্লিন করে রেখেছেন, কোনো কিছুই ব্যতিক্রম হচ্ছে না। এবং দ্বিতীয় করন্থীয় ৬ অধ্যায় ১৬ পদের মধ্যে আমরা দেখতে পাই আমাদের জন্য কি লেখা আছে।
আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক, আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে।
ওয়াও, সো এটা আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি আমাদের মধ্যে বসবাস করেন, তিনি আমাদের মধ্যে রয়েছেন, তিনি সবকিছু জানেন, তিনি পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে সর্বত্র বিরাজমান, যেমন যেটা আমরা বলতে পারি যে অমনিপ্রেজেন্ট, অর্থাৎ পৃথিবীর যত দেশ আছে সব দেশেই তিনি বিরাজমান এবং প্রত্যেকটি ব্যক্তির সাথে তিনি যুক্ত। সুতরাং আমাদের এটা দ্বিতীয় করন্থীয় ৬ অধ্যায় ১৬ পদের মধ্যে লেখা রয়েছে, আমরা তো ঈশ্বরের জীবন্ত মন্দির। আমরা এর আগে দেখেছি যে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন, সঙ্গে যখন আছেন দ্যাট মিন্স ঈশ্বরের উপাসনালয় তো আমরাই। এবং আমরা যদি আরো পড়ি তাহলে আমরা দেখতে পাই যে সেই মন্দিরকে আমরা যেন কখনো বিনষ্ট না করি, যে ঈশ্বরের মন্দির। সো ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কত গভীর এখানে আমরা সেটা চিন্তা করতে পারি। তিনি তাহাদের মধ্যে বসতি ও গমনাগমন করেন, অর্থাৎ ঈশ্বর আমাদের মধ্যে বসতি করেন, তিনি আমাদের সঙ্গে থাকেন, আর তিনি আমাদের ঈশ্বর, আর আমরা তার প্রজা। একটু আগে আমরা দেখেছি যে তিনি রাজত্ব করেন, তাহলে আমরা তার রাজত্বের প্রজা, তিনি রাজা আমরা প্রজা। সুতরাং সেই রাজাকে আমাদের সম্মান করা উচিত, অনার করা উচিত, বিশ্বাস করা উচিত। যদি আমরা রাজাকে বিশ্বাস না করি তাহলে আমরা কিভাবে তার রাজ্যে বসবাস করব, হ্যাঁ, তার রাজ্যে বসবাস কিভাবে করব। যেমন কিছুদিন আগে ফেসবুকের না ইউটিউবে একটা অংশ দেখেছি যে আপনার এই কোন দেশ, তিনি চাইনিজ, চীনে, চীনে না কমিউনিস্ট, সো চীনের প্রেসিডেন্ট, নামটা আমি ভুলে গেলাম, শি জিনপিং, তিনি যেমন খ্রিস্টানদেরকে মানে তিনি বলেছেন যেন ঈশ্বরকে বাদ দিয়া, যিশুকে বাদ দিয়া তারা মানে কমিউনিস্টের যে ধারা আছে বা সেই রাজা তার উপর যেন বিশ্বাস করে, তার রাজ্যে বসবাস করতে হইলে তার উপরে বিশ্বাস করতে হবে, যিশুর উপরে না, যিশু কিছু করতে পারবে না, যিশু আমার হাত থেকে আপনার তোমাদেরকে রক্ষা করতে পারবে না। সো চীনের মধ্যে এইরকম একটা এলাকা আছে এবং যেন খ্রিস্টানরা বৃদ্ধি না পায় সেই জন্য চীন সরকার মানে খ্রিস্টানদেরকে সাপ্রেসড করে রাখছে, মানে সবসময় তাদেরকে দমন করতেছে যেন বৃদ্ধি না পায়, এবং তাদেরকে বলা হচ্ছে যেন তোমরা যিশুর উপরে নির্ভর না করে আমার উপর নির্ভর করো, কারণ আমি রাজা, আমি রাজত্ব করি, সো আমার উপর নির্ভর করো, যিশু তোমাদের রক্ষা করতে পারবে না। এবং অনেকে হয়তো ফিরে গেছে, আমরা দেখেছি কিছু কিছু লোক মানে সেই রাজার উপরে, চীন দেশের রাজার উপরে বিশ্বাস করেছে, কিন্তু আসলে ঈশ্বর রাজত্ব করেন, ঈশ্বর রাজা, আর আমরা তার প্রজা। সুতরাং এইটা চীন দেশের রাজার উপরে আমাদের নির্ভর করতে হবে না, বা আমেরিকার রাজার উপরে আমাদের নির্ভর করতে হবে না, বা বাংলাদেশের রাজার উপরে আমাদের নির্ভর করতে হবে না, আমাদের ঈশ্বরের উপরে কি করতে হবে, নির্ভর করতে হবে। আমরা যদি ইপিসিও ৫ অধ্যায় ১৭ পদ আমরা দেখি,
এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো।
সো নির্বোধ হইও না, আমরা অনেক সময় নির্বোধের মতো কাজ করি না, আমরা জাগতিক ক্ষমতাকে প্রাধান্য দেই, ঈশ্বরের ক্ষমতার উপরে আমরা একটুও বিশ্বাস করি না। ঈশ্বর যে কি করতে পারে সেই জন্য আমি আট দশটা ঈশ্বরের নাম বললাম, প্রত্যেকটা নামের মধ্যে তার ক্ষমতা প্রকাশিত হচ্ছে এবং সেই ক্ষমতাগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সাথে ঈশ্বরের যে বিরাট সম্পর্ক না কেমন সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো মানুষকে দেওয়া হয় নাই, অনেকগুলো মানুষকে দেওয়া হয়েছে, যেমন ভালোবাসা দেওয়া হয়েছে, ক্ষমা দেওয়া হয়েছে, শান্তির ঈশ্বর দেওয়া হয়েছে, সেগুলো দেওয়া হয়েছে এবং আমাদের মৃত্যুর পরে সেই অনন্ত ইটার্নাল লাইফও তিনি আমাদের দিয়েছেন, যে যারা তাহাতে বিশ্বাস করিবে, যখন তিন অধ্যায় ১৬ পদ অনুসারে এবং যখন তিন অধ্যায় ৩৬ পদ অনুসারে, যে মানে আমরা অনন্ত জীবন পাব, অর্থাৎ সেই জীবন কখনো বিনষ্ট হইবে না। সো আমরা লুক ৬ অধ্যায় ৪৬ পদের মধ্যে আমরা দেখতে পাই এই বিষয়ে,
আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না।
আমাদের ঈশ্বর যদি এত ভয়াবহ, আমাদের ঈশ্বরের ক্ষমতা, তিনি আমাদের নির্মাণ করেছেন, আমরা ঈশ্বরকে শুধু প্রভু প্রভু বলে ডাকি কিন্তু আসলে আমরা কি তার কমান্ড মানি না। এবং সেটা লুক ৬ অধ্যায় ৪৬ পদ এবং মতি ৭ অধ্যায় ২১ পদের মধ্যেও সেই কথা লেখা রয়েছে, যে যাহারা হে প্রভু বলে আমাকে ডাকে তাহারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করিবে তা নয়, কিন্তু যাহারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করিবে। সুতরাং পৃথিবীর মধ্যে অনেক লোক ভ্রান্তভাবে মিথ্যাভাবে ঈশ্বরের নাম ডাকে কিন্তু আসলে তারা ঈশ্বরের আদেশ পালন করে না। সো ঈশ্বরের আদেশ যদি আমরা পালন না করি আমরা তার কিভাবে প্রজা হব? প্রজাদের তো অবশ্যই, ঈশ্বর যদি রাজা হয় তার প্রজাদেরকে তো তার আদেশ পালন করতে হবে। চাইনিজ প্রেসিডেন্ট বলছে তোমরা আমার আজ্ঞা পালন করো, আমার আদেশ পালন করো। ওই যিশুর আজ্ঞা বা যিশুকে পালন করলে কোনো লাভ নাই, যিশু তোমাদের রক্ষা করবে না। হ্যাঁ, সো সেই জন্যই আমরা এফিসিয় ৫ অধ্যায় ১৭ পদের মধ্যে নির্বোধ হইও না, বোকার মতো কাজ করো না। সো আমরা অনেকে বোকামির মতো কাজ করি। আমরা যাত্রা পুস্তক ৪ অধ্যায় ১০ থেকে ১২ পদের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর কি বলেন।
পরে মোশেস সদা প্রভুকে কহিলেন, হায় প্রভু, আমি বাকপটু নহি, ইহার পূর্বেও ছিলাম না, বা এই দাসের সহিত তোমার আলাপ করিবার পরেও নহি, কারণ আমি জড়মুখ জড়জীব্য। সদা প্রভু তাহাকে কহিলেন, মনুষ্যের মুখ খে নির্মাণ করিয়াছে, আর বুবাবদীর মুক্তচক্ষু বা অন্ধকে খে নির্মাণ করে, আমি সদা প্রভু কি করি না? এখন তুমি যাও, আমি তোমার মুখের সহবর্তী হইব, ও কি বলিতে হইবে তোমাকে জানাইব।
ওয়াও, কি কি শক্ত, মজবুত এবং দৃঢ় বাক্য! ঈশ্বরের বাক্য সবসময় দৃঢ়। এবং আমরা দেখতে পাই যে মোশি যদিও নিজেকে অযোগ্য বলে মনে করলো, কিন্তু ঈশ্বর বললেন, তুমি যে বললা যে তুমি তোতলা, হ্যাঁ, তুমি কথা বলতে পারো না, তোমার জড়মুখ আছে, জড় জিহ্বা আছে, কিন্তু সেই জিহ্বা আর মুখ কে নির্মাণ করেছে? আমি কি নির্মাণ করি নাই? তিনি বলেছেন, মনুষ্যের মুখ কে নির্মাণ করিয়াছে? মানুষকে বোবা, বধির, মুক্ত চক্ষু, অন্ধ ইত্যাদি সদাপ্রভুই কি করেন না? সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বরই তো সবকিছু আমাদের দেন। এবং সেই মসিকে ঈশ্বর ব্যবহার করেছেন। সো এই জন্য যখন আমাদের ঈশ্বরের ক্ষেত্রে কাজ করা প্রয়োজন, আমরা অনেক সময় নিজেদের অযোগ্যতার কথা চিন্তা করি, আমি পারি না, আমি পারি না, কিন্তু ঈশ্বর যদি কাউকে আহ্বান করেন তার স্বর্গরাজ্যের প্রজা হওয়ার জন্য, কেন আমরা তার প্রজা হইতে পারব না? তিনি আমাদের প্রজা হইবার জন্য আহ্বান করেন, তিনি আমাদের আহ্বান করেন। যিশুর ৬ অধ্যায় ৮ পদের মধ্যে রয়েছে,
পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব, আমাদের পক্ষে খেয়ে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও।
আমেন। আমি এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে যিশুও যেমন এগ্রি হইল যে আমাদের পক্ষে কে যাবে, আমার পক্ষে বা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করতে কে যাবে, যিশু বলেছিল, এই আমি, আমাকে পাঠাও। আজকে পৃথিবীর মধ্যে আজকে পৃথিবীর মধ্যে ঈশ্বরের বাক্য শুনে নেয় এমন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন লোক রয়েছে, এবং তাদের কাছে ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করা প্রয়োজন আছে। ঈশ্বর তিনি বলেছেন আমাদের আমাদের পক্ষে বা ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য কে যাবে, কে রাজি আছে। সো আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের কর্তব্য রয়েছে ঈশ্বরের আজ্ঞা পালন করা, যদি আমরা তার প্রজা বা তার মেষ হই, যদি আমরা তার চরানির মেষ হই। তিনি যেদিকে চড়াবেন সেদিকেই তো আমরা চড়ব, নাকি? সেদিকেই তো যাব আমরা। যদি ঈশ্বর আমাদের বিশ্রাম জলের ধারে ধারে চালান, কিন্তু আমরা যদি অবিশ্রাম ধারের জলের ধারে ধারে গিয়ে চলি, আমরা তো স্রোতের মধ্যে পড়ে যাব, স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। সো প্রভু জানেন যে আমরা কোথায় চড়ব, আমরা কোথায় যাব, আমরা কি করব, কি খাব, কি পরব, সমস্ত কিছু ঈশ্বর জানেন। সেই জন্য তোমাদের সমস্ত, প্রথম পিতার পাঁচ অধ্যায় সাত পদের মধ্যে আছে, তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার, তোমাদের জীবন তাহাতে সমর্পণ করো। যেমন যিশুয়ে বলছেন, প্রভু এই আমি, এই আমি, দ্যাট মিন্স মানে আই সারেন্ডার্ড মাই সেলফ কমপ্লিটলি, আই সারেন্ডার্ড মাই সেলফ, এই আমি, আমি জানি না তোমাকে কোথায় পাঠাও, আমাকে কোথায় পাঠাবে। তিনি বলছেন আমাকে পাঠাও। ঈশ্বর আব্রাহামকে ডাকলেন, আব্রাহাম বের হয়ে আসো, আর তিনি উর দেশ থেকে বের হয়ে আসলেন। আব্রাহাম জানতেন না, তিনি কমপ্লিটলি কি রিলাইড অন গড। যেমন সবসময় আমরা বলি মানে ফ্রক, ফ্রক একটা শব্দ ব্যবহার করি, ফুললি রিলাই অন গড, ফ্রক। সো আব্রাহাম তিনি সেই ফ্রগ হিসাবে কাজ করছেন, অর্থাৎ তিনি ফুললি রিলাই অন গড, ঈশ্বরের উপরে তিনি সম্পূর্ণ নির্ভর করেছিলেন আর তিনি যাত্রা করেছিলেন। আমাদেরও উচিত ঈশ্বরের প্রজা হিসাবে, তার চরানির মেষ হিসাবে আমরা সমর্পিত হওয়া উচিত ঈশ্বরের চরণে। তিনি যেখানে চালান সেখানেই যেন আমরা চলি, সেখানেই তিনি যেখানে আমাদেরকে চরান আমরা সেখানেই যেন চলি। এবং দ্বিতীয় সময় সাততায় ২৫ এবং ২৬ পদের মধ্যে লেখা রয়েছে আরো সুন্দর কথা,
এখন হে সদা প্রভু ঈশ্বর, তুমি আপন দাসের ও তাহার কোলের বিষয়ে যে বাক্য বলিয়াছ তাহা চিরকালের জন্য স্থির করো, যেমন বলিয়াছ তদনুসারে কর, তোমার নাম চিরকাল মহিমান্বিত হোক, লোকে বলুক বাহিনীগণের সদা প্রভুই ইসরায়েলের উপরের ঈশ্বর, আর তোমার দাস দাউদের কোল তোমার সাক্ষাতে সুস্থির হইবে।
আমেন। হে সদাপ্রভু, তুমি আপন দাসের ও কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ তাহা চিরকালের জন্য স্থির করো। সো সেটা আমরা সমুয়েল ভাববাদীর মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি যে ঈশ্বর অনেক কিছু প্রতিজ্ঞা করেছেন, এবং সেই প্রতিজ্ঞাগুলো প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়েও তিনি প্রকাশ করেছেন, এবং সেই প্রতিজ্ঞাগুলোর উপরে যেন আমরা বিশ্বাস করি। তিনি শুধু সেই প্রতিজ্ঞা যে শুধু ইসরায়েলদের, অনেকে মনে করে, অনেকে আমি শুনেছি অনেক রেডিও টেলিভিশন অনেক সময় বলে যে বাইবেলে তো সবকিছু, যীশু খ্রিস্ট তো আসছে ইহুদিদের জন্য, ইসরায়েলদের জন্য, তিনি অজিহুদিদের জন্য তো আসে নাই। কিন্তু আমরা যদি রোমিও একতায় ১৬ পদ পড়ি, সেখানে লেখা রয়েছে যে মানে জিহুদি এবং অজিহুদি সবাই সমান, আবার সবার কাছে। আবার আমরা রোমিও ৬ অধ্যায় ২৩ পদ যদি এবং রোমিও ৩ অধ্যায় ২৩ পদ যদি আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে কেননা সবাই পাপ করেছে এবং সবাই ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। কেমন? সবাই পাপ করেছে এবং সবাই, সেখানে ইসরায়েল আর অন ইসরায়েল নয়, ইসরায়েল বা জিহুদি এবং অজিহুদি নয়, সবাই পাপ করেছে এবং সবাই ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। এবং রোমিও ১ অধ্যায় ১৬ পদের মধ্যে আছে, প্রথমত জিহুদি এবং অজিহুদি সকলার জন্য, সকলার নিকটে। সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিশ্রুতি যেটা সিদ্ধ হবে সেটা সবার জন্য, জগতের প্রত্যেকটি মানুষ। যেমন আমরা যদি এই প্রেরিত ১৬ অধ্যায় ৩১ পদ পড়ি, সেখানে লেখা আছে যে কেহ, যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। যে কেহ, এখানে বলা হয় না ইসরায়েলরা, যে কেহ। আমরা রোমিও ১০ অধ্যায় ১৭ পদ যদি আমরা দেখি, কেমন, সেখানেও সেই বিষয়ে লেখা রয়েছে যে কেহ, মানে এখানে কোন নির্ধারিত কোন মানে ব্যক্তির মানে গোষ্ঠীর নাম বা কারো নির্ধারিত কোন নামের কথা বলা হয়নি। যে কেহ, যে কেহ বলতে আমরা বুঝি জিহুদি এবং অজিহুদি সবাই সমান, জুস এন্ড জেন্টাইলস, জুস এবং জেন্টাইলস সবাই সমান। এবং রোমিও দশ অধ্যায় ১৩ পদের মধ্যে লেখা রয়েছে, কি লেখ ১৩ পদের মধ্যে আছে, যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে, যে কেহ প্রভুর নামে ডাকে সে কি পাবে,
পরিত্রাণ পাইবে,
পরিত্রাণ পাইবে। যে কেহ, এখানে কোন পার্থক্য নেই, যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। সো এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা, তিনি প্রতিজ্ঞা করেছেন আমাদের কাছে যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। এবং ৩১ পদের মধ্যে আছে যে তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে। সো যে কেউ, সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে রোমিও দশ অধ্যায় ১৩ পদ, যে কেহ প্রভুর নামে ডাকে, রিগার্ডলেস অফ রেস, রিগার্ডলেস অফ কালার, রিগার্ডলেস অফ কান্ট্রি, কোন দেশের বিষয় দরকার নাই, কোন জাতির বিষয় দরকার নাই, কোন রঙের বিষয় দরকার নাই, কোন ভাষাভাষীর বিষয় দরকার নাই, যে কোনো ভাষায়, যে কোনো বংশের বা যে কোনো গোষ্ঠীর বা যে কোনো গোষ্ঠীর বা যে কোনো বর্ণের কেমন লোক হোক, তার নিজ নিজ ভাষায় সে যদি যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। ভাই বোনেরা, যদি আমরা আমাদের প্রভুর চরণীর মেষ হই, তার কাছে আমরা সমর্পিত হই, নিজেদেরকে সমর্পণ করি, প্রভু আমাদের সঠিকভাবে চালাবেন। এবং প্রভু আমাদের আহ্বান করছেন, তোমরা আমার চরাণীর প্রজা হও, তিনি আমাদেরকে ডাকছেন। তিনি মতি ১১ অধ্যায় ২৮ পদের মধ্যে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো। তিনি তার কাছে আহ্বান করছে, তিনি তার কাছে আহ্বান করছে। তিনি জগতের সমস্ত মানুষ, প্রভু যীশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়েছে, তিনি দুহাত বিস্তার করে তিনি বলছেন, হে পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। সো জগতের সমস্ত মানুষের জন্য তিনি এই ক্ষমার বাণী উচ্চারণ করেছেন। সুতরাং আমরা যারা এই পাঠ শুনছি, শুনব, আমাদের প্রত্যেকেরই এটা চিন্তা করা উচিত যে প্রভুর কাছে যদি আমরা সম্পূর্ণভাবে সমর্পিত হই, কারণ তিনি আমাদের রাজা, তিনি আমাদের মেষপালক, গীতসংহিতা ২৩ অধ্যায় অনুসারে সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না, শুধু এইটুক এইটুক, তারপরে বাকিগুলো আমরা অনেক নির্ভরযোগ্য প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা দেখতে পাচ্ছি যে তিনি, যদি আমি বলি সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না, তাহলেই যথেষ্ট। ভাই বোনেরা, আসুন আমরা সদাপ্রভুকে, ঈশ্বরকে আমরা আমাদের প্রভু বলে, আমাদের রাজা বলে, আমাদের সৃষ্টিকর্তা বলে, আমাদের পালনকর্তা বলে আমরা স্বীকার করি, বিশ্বাস করি। এবং যে অনন্ত জীবন দেবার প্রতিজ্ঞা করেছেন যখন ৩ অধ্যায় ১৬ পদ অনুসারে, এবং সেই অনন্ত জীবনের অধিকারী হই। এবং যখন ১৪ অধ্যায়ের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট যে প্রতিজ্ঞা করেছেন ১ থেকে ৩ পদের মধ্যে, যে তিনি আমাদেরকে নিয়ে যাবেন, যেন তিনি যেখানে থাকেন আমরাও সেখানে থাকিতে পারি, সেই বিশ্বাস এবং আশায় আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের উদ্ধারকর্তা এবং পরিত্রাণকর্তা হিসাবে মুখে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি, রোমিও ১০ অধ্যায় ৯ পদ অনুসারে। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি জীবন্ত, তুমি কার্য সাধক প্রভু, তুমি দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ, তুমি আমাদের অস্থি মজ্জা পরীক্ষা করে থাকো, তোমার বাক্য প্রভু আমাদের জীবনে সেই পরীক্ষা করতে আমাদের হৃদয়ের সূক্ষ্ম বিচারক হিসাবে কাজ করছে, যেন আমরা নির্বোধ না হই প্রভু। তুমি যে আমাদের সৃষ্টি করছো, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছো প্রভু, আমরা যেন তা স্বীকার করি এবং বিশ্বাস করি, আমরা যেন তোমার চরাণীর প্রজা হতে পারি প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমরা যেন প্রভু সেই যিশাইয়া যেমন বলেছিল সয়দ্দা ৮ পদের মধ্যে, এই আমি, আমাকে পাঠাও, সেই কমপ্লিট সারেন্ডার, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ প্রভু, আমরা যেন তোমাতে আত্মসমর্পণ করতে পারি এবং তোমার ইচ্ছা অনুসারে তোমার চরাণীতে আমরা চড়তে পারি। তুমি যেদিকে চালাও সেদিকেই আমরা যেন চলতে পারি প্রভু, চড়তে পারি, তুমি আমাদেরকে সেই আশীর্বাদ করো। এই পাঠের প্রথম থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে আছো, ছিলে, এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকবে, তুমি সেই প্রতিজ্ঞা তুমি করেছ, তুমি বলেছ যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমরা সেটা মতি ২৮ অধ্যায়ে একেবারে শেষ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেই ২০ পদের শেষে যে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমি তোমাদের সেই ইব্রীয় ১৩ অধ্যায়ে ৫ পদের মধ্যে লেখা রয়েছে যে আমি তোমাদের কখনো ছাড়িব না, কখনো ত্যাগ করিব না। তাই প্রভু তুমি কত মহান, তোমাতে যেন আমরা আমাদের জীবনের আস্থা স্থাপন করি, বিশ্বাস করি। তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা, এই ধন্যবাদ, কৃতজ্ঞতা মুক্তিদাতা যীশু আমরা তোমার পবিত্র নামে চাই। আমেন।